ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে পাশ করা হয়েছে।
তাছাড়াও রয়েছে বাংলাদেশে মানব পাচার বিষয়ে ডক্টর তাসনিম সিদ্দিকীর সাক্ষাৎকার।
মামলাগুলো, সেই মামলাগুলোর প্রসিকিউশনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকার সেই ধরনের কোনো প্রোঅ্যাকটিভ ভূমিকা নেননি।
রয়েছে ভারতের জিএসটি কর ব্যবস্থা বিষয়ে আলোচনা।
এককভাবে এক সেন্ট্রালাইজড একটা ট্যাক্স নেওয়া হবে, সেটাকে বলছে গুড সার্ভিস ট্যাক্স।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরাক আজ বলেছে যে তাদের সৈন্যরা মসুল শহরে বিধ্বস্ত ঐতিহাসিক মসজিদটি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এই মসজিদে ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রধান স্বঘোষিত খলিফা হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। জঙ্গিরা গত সপ্তাহে 850 বছরের পুরনো আল নুরি মসজিদ এবং এর 45 মিটার দীর্ঘ মিনারটি বিধ্বস্ত করেছে। 8 মাসের এই লড়াইয়ে সেখানে ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে। বিমান আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের স্থলবাহিনীর সমর্থনে ইরাকি সৈন্যরা মসুলের পশ্চিমাঞ্চলের পুরনো শহর থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের উৎখাত করতে লড়ে যাচ্ছে। 2014 সালের মাঝামাঝির দিকে যে শহরটি আইএস দখল করেছিল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের মিশন সম্পন্ন করতে ইরাকি বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন যে মসজিদটি বিধ্বস্ত করার মানে হচ্ছে ইসলামিক স্টেট আনুষ্ঠানিকভাবে তাদের পরাজয় মেনে নিচ্ছে। এই জঙ্গি গোষ্ঠীটি একসময় তাদের দখল করা অন্যান্য ইরাকি শহরের নিয়ন্ত্রণও হারিয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর কার্যত রাজধানী রাকা সম্পূর্ণ ঘিরে ফেলেছে। এর ফলে এই জিহাদি গোষ্ঠীর শহর ছেড়ে পালাবার শেষ পথটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তারা বৃহস্পতিবার জানায় যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ফোরাত নদীর দক্ষিণ তীরে দুটি গ্রাম দখল করে নেওয়ায় কার্যত আইএসের পালানোর শেষ পথটিও বিচ্ছিন্ন হয়ে গেল। ওই নজরদারি সংস্থাটি বলেছে যে সিরীয় মরুভূমিতে এবং দের এজোর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাক্কা থেকে যাবার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আইএস এর বিরুদ্ধে রাক্কার বাইরে কয়েক মাস ধরে লড়ে আসছে। যুক্তরাষ্ট্র G20 শীর্ষ সম্মেলনের আগেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা সত্ত্বেও ইউরোপীয় নেতারা প্যারিস জলবায়ু চুক্তিতে তাদের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর আয়োজিত এক বৈঠকের পর আঙ্গেলা মার্কেল সংবাদদাতাদের বলেছেন যে G20-তে অংশগ্রহণকারীরা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী মাসের শীর্ষ সম্মেলনে তারা এ নিয়ে কথা বলবে। মার্কেল সংবাদদাতাদের বলেন, অন্তত আমি জার্মানির পক্ষে এটা বলতে চাই যে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার এই সিদ্ধান্তের আমরা নিন্দে করছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মার্কেলের বক্তব্যের প্রতিধ্বনি তুলে বলেন, ইউরোপীয় নেতারা প্যারিস চুক্তির ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ম্যাক্রন অবশ্য আরও বলেন যে একটি দেশকে আলাদা করে রাখার কোনো মানে হয় না। যুক্তরাষ্ট্র যে গ্রুপ অফ 20 জাতির সদস্য, তিনি তার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে। এই চুক্তি কার্বন নিঃসরণ সীমিত করে বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রা কমানোর লক্ষ্যে প্রণীত হয়েছিল। বাংলাদেশে 2017-18 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে পাশ করা হয়েছে। 1 জুলাই শনিবার থেকে এই বাজেট কার্যকর হবে। গত 1 জুন অর্থমন্ত্রী AM মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন এবং এ নিয়ে মোট 55 ঘন্টার আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের পরে ঢালাও 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট 2 বছরের জন্য স্থগিত ঘোষণা এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক হ্রাস করা হয়েছে। হয়েছে। বর্তমান হারেই ভ্যাট আদায়ের কথাও জানানো হয়েছে। ঢালাও 15% হারে ভ্যাট আরোপ এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপরে আবগারি শুল্ক প্রস্তাবে সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির লংদুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা থেকে 2 AK-47 রাইফেল, 2 চাইনিজ রাইফেল, 124 রাউন্ড এমুনেশন, 4 ম্যাগাজিন, 5 সেট সামরিক বাহিনীর পোশাক ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। লংগদুর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলিম চৌধুরী জানান, সদর ইউনিয়নের গুলাছড়ি এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ে 2 প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নামে সশস্ত্র কর্মকাণ্ডে লিপ্ত সন্ত্রাসী দলগুলো আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পাহাড়ে উপজাতিদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই মর্মে ব্যাপক প্রচারণা চালিয়ে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে তা বিতরণ করছিল। এর ফলে নতুন এক পরিস্থিতি তৈরি হয়। এসব খবর নিরাপত্তা বাহিনীর কাছে আসার পর অভিযান পরিচালনা করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরু ব্যবসায়ী এবং যারা গরুর মাংস খান তাদের উপর আক্রমণের নিন্দে করেছেন। ভারতে এজন্য মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এ বিষয়ে অবশেষে মিস্টার মোদি মুখ খুললেন। তিনি বলেন, গৌরক্ষার অজুহাতে মানুষ হত্যার সম্পূর্ণ অবৈধ কাজ। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদনে।
বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসবার পর থেকেই ভারত জুড়ে সক্রিয় হয়ে ওঠে গোরক্ষায় আগ্রহী সংগঠনগুলি। এরা মনে করে গোমাংস খাওয়াটাও অন্যায়। নানান ঘটনায় এই ধরনের আগ্রাসী গোরক্ষকদের হাতে খুন হয়ে গিয়েছেন অনেক মানুষ। অবস্থার চরমে পৌঁছে 6 আগে ট্রেনে 15 কিশোর মোহাম্মদ জুনেদ খুন হয়ে যাওয়ায় দেশজুড়ে প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, এটা কিন্তু ভারতীয় কৃষ্টি নয়, এমন চলতে দেয়া যাবে না। বিরোধী নেতারা বলছেন, নেহাত দেশজুড়ে প্রতিবাদে চাপে পড়ে প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া, কিন্তু কেবল মন্তব্য কেন, বিজেপি সরকার এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগ, দোষীরা প্রায় সকলেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থক। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র 6 মুসলিম প্রধান দেশগুলোর ভিসা প্রার্থীরা যাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পরিবারে কোনো সদস্য যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে, তাহলে সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে নতুন কিছু নিয়ম প্রণয়ন করা হচ্ছে। বুধবার গভীর রাতে অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স পররাষ্ট্র দপ্তরের একটি তারবার্তা দেখছে যা কিনা এখনও প্রকাশ করা হয়নি। তাতে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভিসা কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনা রয়েছে। গ্রহণযোগ্য ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে বাবা মা, স্বামী কিংবা স্ত্রী, শিশু, প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়ে, মেয়ের স্বামী কিংবা ছেলের বউ যারা যুক্তরাষ্ট্রে এরই মধ্যে থাকছে। যেসব আত্মীয় স্বজনের আওতায় পড়ছে না তারা হলেন দাদা দাদি কিংবা নানা নানি, নাতি নাতনি, খালা খালু, ফুপু ফুপা কিংবা মামা মামি, সহোদর নয় সম্পর্কে এমন ভাই, শালা শালি, প্রেমিক কিংবা বর্ধিত পরিবারের অন্য কোনো সদস্য। আর গ্রহণযোগ্য ব্যবসায়িক সম্পর্ক মানে হচ্ছে এর আনুষ্ঠানিক এবং নথিপত্রগত প্রমাণ থাকতে হবে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে নতুন এই আইনটি আজ বৃহস্পতিবার ওয়াশিংটন সময় রাত 8 অর্থাৎ GMT সময় শুক্রবার প্রথম প্রহর থেকে কার্যকর হবে। রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমসফকে হত্যার দায়ে মস্কোর একটি আদালত 5 দোষী সাব্যস্ত করেছে। নেমসফ রুশ সরকারের বিরোধী ছিলেন এবং বিশেষত মস্কো সরকার যে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছে তারও সমালোচনা করতেন। 2015 সালে রাতের বেলায় ক্রেমলিনের কাছে একটি সেতুর উপর দিয়ে হেঁটে যাবার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। সরকারি তাস বার্তা সংস্থা জানিয়েছে যে জুরি নেমসফকে গুলি করার জন্য চেচেন নিরাপত্তা বাহিনীর একজন সাবেক কর্মকর্তা জাউর দাদাওয়েভকে দোষী সাব্যস্ত করেছে। বাকি চারজনকে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে দোষী বলে চিহ্নিত করেছে আদালত। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মানব পাচার বিষয়ক এবছরের বার্ষিক রিপোর্টে বাংলাদেশের অবস্থান নিচে নেমে গেছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী এবং অভিবাসী বিষয়ক গবেষণা সংস্থার প্রধান নির্বাহী ডক্টর তাসনিম সিদ্দিকি। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বাংলাদেশে মানব পাচার পরিস্থিতির অবনতি হয়েছে বলে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানব পাচার বিষয়ক 2017 সালের বার্ষিক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে 5 বছর ধরে থাকা দ্বিতীয় স্তরের দেশ থেকে বাংলাদেশের অবস্থান নিচে নেমে এবছর দেশটি দ্বিতীয় স্তরের নজরদারিতে থাকা দেশগুলোর পর্যায়ে নেমে গেছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী এবং অভিবাসী বিষয়ক গবেষণা সংস্থা রামরুর প্রধান নির্বাহী ডক্টর তাসনিম সিদ্দিকি।
দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে এই যে অবস্থার অবনতি ঘটেছে এটাকে প্রশ্ন করা যায় একদিক থেকে, আর অন্যদিকে অবনতি কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে সেই বিষয়গুলো আরো গভীরে ঢুকে দেখা যায়। প্রথমত যে এই যে আমরা 2013-14 সালে সমুদ্র পথে যে ব্যাপক ইরেগুলার মাইগ্রেশন হয়েছিল এবং তারা লাশে রূপান্তরিত হয়েছিলেন, সেই সব জায়গায় সমস্ত ম্যাস গ্রেভ আবিষ্কৃত হয়েছে, এইটার সাথে যুক্ত যেসব ব্যক্তিবর্গ ছিলেন সেটা প্রশাসন পুলিশ থেকে শুরু করে বর্ডার গার্ড সবাই এটার সাথে কিন্তু এক ধরনের গাঁটছড়া বাঁধা ছিল। এমনকি বিভিন্ন এমপিদের কথা শোনা গেছে এবং আমাদের হোম মিনিস্ট্রির যে লিস্ট ছিল তার ভিতরে 22 জনের নাম যেখানে উল্লেখ করা হয়েছিল সেগুলোর ভিতরে কিন্তু একেবারে সর্বোচ্চ পার্লামেন্টের প্রতিনিধির কথাও আমরা শুনেছি সেখানটায় রয়েছে। এই জায়গাগুলোতে সরকার কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি। পদক্ষেপ না নেওয়ার কারণে এই যে প্রসিকিউশন, এই যে আমাদের একটা নতুন আইন হয়েছিল সেই আইনের অধীনে প্রথম দিকে তো মামলাই হয়নি, পরবর্তীতে মামলা হলো, সেই মামলাগুলোর প্রসিকিউশনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকার সেই ধরনের কোনো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেননি। অন্যদিকে যদি আমরা দেখি যে লেবার মাইগ্রেশন, যেটা নাকি লেবার মাইগ্রেশন হিসেবে অধিকারের জায়গা থেকে যে জিনিসটা হবার কথা সেই জায়গাতে আমরা খেয়াল করছি ক্রমাগত ভাবে কিন্তু এরা এক ধরনের ইররেগুলার প্রক্রিয়ায় মানে পড়ে যেয়ে একটা ট্রাফিক চেইন সিচুয়েশনে পরিণত হচ্ছেন, ফলে লেবার ট্রাফিকিং এর কনসেপ্ট আজকে বিশ্বজুড়ে দেখছি বেড়ে উঠছে এবং সেই জায়গাতেও আমার সরকার এক ধরনের অসহায়ত্বে রয়েছে, যেহেতু এটা বিভিন্ন দেশের একটা চক্রের মাধ্যমে হয়। কিন্তু অন্যদিকে এয়ারপোর্ট যেখানে সরকার কন্ট্রোল আনতে পারতেন সেই জায়গাটায় কিন্তু আন্তঃ মন্ত্রণালয়ের যে কোঅর্ডিনেশন সেটার যে ল্যাকিং সেগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে বহু লোক এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে চলে যাচ্ছেন যে ওখানে একটা ট্রাফিক জ্যাম সিচুয়েশনে পড়ে যাচ্ছেন। তাহলে এই জায়গাগুলোতে সরকার কাজ করতে পারত, কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই যে গ্লোবালাইজেশনের যে আজকে যে পরিস্থিতিতে আমরা আছি সেখানে মধ্যপ্রাচ্যে যেই ধরনের মানে একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে, যেটা এর মধ্যে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সৌদি আরবের যে এটাকে আরো পোক্ত করে যে ধরনের সিচুয়েশন আজকে কাতারে তৈরি করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু এই লেবার ট্রাফিকিং এর সাথে যুক্ত হয়ে পড়ে। কারণ এই জায়গাগুলো যত বলেটাইল হয় তত আমার মাইগ্রেন্ট সহজ পথে যাবার উপায় না পেয়ে ইরেগুলার পথ ধরে।
একদিকে বৈশ্বিক পরিস্থিতির কারণে এক বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বাংলাদেশের কর্তৃপক্ষ কি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে, এ প্রসঙ্গে ডক্টর তাসলিম সিদ্দিকি বলেন।
বৈশ্বিক ব্যবস্থায় যে এটা অসুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে লেবার মাইগ্রেশনের যে গন্তব্য দেশগুলো সেগুলো প্রতিটাই কিন্তু একটা এক ধরনের ভোলেটাইল সিচুয়েশনের দিকে নিয়ে চলে গেছে। মানে আমরা যতই বলি না কেন আরব স্প্রিং আর অমুক, আলটিমেটলি কিন্তু বড় রাষ্ট্রগুলোর যে এগুলোর ভেতরে যে মানে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপের কারণে লিবিয়ার থেকে শুরু করে প্রতিটা রাষ্ট্রই কিন্তু আর স্টেবল নয়। স্টেবল না থাকার কারণে এইসব জায়গায় আইনের শাসনের মাধ্যমে লেবার মাইগ্রেশন হবে সেটা হতে পারছে না। অনেক ক্ষেত্রে এটা তখন একটা ট্র্যাফিকিং এর মাধ্যমে কাজগুলো হচ্ছে, মানে বিশ্ব পরিসরে গ্লোবাল লিডার, ইউএন সিস্টেম সবাইকে এই জায়গাটায় দায়বদ্ধ করতে চাচ্ছি যে তারা এনশিওর করতে পারছেন না রাইটফুলি মাইগ্রেট করার যে কন্ডিশন গুলো সেগুলোকে ঠিক রাখার ক্ষেত্রে। অথচ দোষটা যখন আসছে, দোষটা আসছে কিন্তু একটা আমাদের মতন দেশের উপরে যেখান থেকে মানুষ কাজের জন্য বাইরে যেতে আগ্রহী। মানে অনেক কিছু এটা হচ্ছে যে আমরা যে আইনটা করেছি সেই আইনটার কিন্তু সেই অর্থে প্রয়োগটা আরো জোরে সরে এবং দ্রুততার সাথে করা উচিত ছিল। এই আইনের অধীনে প্রসিকিউশন খুব কম হয়েছে। আমরা বিশেষ করে যে 2014 সালের যে সমুদ্রপথে অভিবাসন, সেই ক্ষেত্রে যে মানুষগুলো ধরা পড়েছিল বা সেই মানুষগুলোর মুখের থেকে এই তথ্য নিয়ে কে তাকে পাঠিয়েছে নিয়ে সেই দালাল চক্রকে ধরা, এবং সেই যে আমার আইন প্রশাসন এবং পার্লামেন্ট সদস্যবৃন্দ পর্যন্ত যাদের নাম এক্ষেত্রে এসছে তাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন সেভাবে হয়নি, না হওয়ার কারণেই কিন্তু আমরা এই যে আমাদের টিয়ার টু তে বিপজ্জনক অবস্থানে নেওয়া হয়েছে সেটার একটা বড় কারণ কিন্তু সেটা। তো সেই জায়গাটায় সরকার দায়িত্ব এড়াতে পারবেন না, কারণ সরকার এই কাজগুলো করেনি।
বিশ্লেষকরা বলছেন, মানব পাচারে দায়ীরা যত শক্তিমানই হন না কেন, তাদের যদি আইনের আওতায় না আনা যায় এবং যথাযথ শাস্তি প্রয়োগ সম্ভব না হয় তাহলে মানব পাচার পরিস্থিতির উন্নয়ন কোনো ক্রমেই সম্ভব হবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সংসদের সেন্ট্রাল হলে শুক্রবার মধ্যরাতে দেশব্যাপী পণ্য পরিষেবা কর জিএসটি আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য বিশেষ অধিবেশন হতে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, 30 জুন থেকে ভারতের পণ্য পরিষেবা কর ব্যবস্থাকে এক অভিন্ন কর ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটি কি এবং এর ফলে কি ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি হবে?
প্রথমেই বলি, এই যে অভিন্ন কেন্দ্রীয় স্তরে অভিন্ন কর ব্যবস্থা, সেটাকে ওরা এক কথায় বলছে গুড সার্ভিস ট্যাক্স, পণ্য পরিষেবা কর। সেইটা এতদিন ধরে আমাদের দেশে আমরা যতটুকু জেনেছি বা বুঝেছি, এই পণ্য পরিষেবা করটা বিভিন্ন সেক্টর ওয়াইজে ভাগ হতো। কোনো একটা পণ্য তা সেটাকে কাঁচামাল উৎসটা যেখান থেকে সেখানে এক জাতীয় কর, সেখান থেকে সেটা চাষির ঘর থেকে চলে যাবে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে চলে যাবে ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে চলে যাবে রিটেলারের কাছে, তারপরে কিনবেন ক্রেতারা। এই যে যিনি বানাচ্ছেন আর একেবারে যিনি কিনছেন ফাইনালি গিয়ে, এই যে 4-5টা ভাগ রয়েছে, এই ভাগে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কর দিতে হচ্ছে, সেটা স্টেট ওয়াইজও দিতে হয়। কিন্তু ভারতবর্ষ এত বড় বৃহত্তম দেশ, তার মধ্যে এতগুলো রাজ্য, সেই রাজ্যের আলাদা আলাদা ট্যাক্স করলে একটা প্রোডাক্টের উপরে অনেকবার ট্যাক্স চেপে যাচ্ছে। সেটা কেন্দ্রীয় স্তরে, যেরকম ভাবে আমরা ইনকাম ট্যাক্স দিই কেন্দ্রীয় স্তরে, সেরকম এককভাবে এক সেন্ট্রালাইজড একটা ট্যাক্স নেওয়া হবে, সেটাকে বলছে গুড সার্ভিস ট্যাক্স। সেই ট্যাক্সটা কেন্দ্রীয় সরকার নেওয়ার পর সেইটা তৈরি করতে, সেই প্রোডাক্টটা তৈরি করতে যারা যারা সহযোগিতা করেছে, যে রাজ্য যেভাবে, সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিন্তু মানুষ এক জায়গাতেই করটা দেবে। সেই জন্যে এর একটা ফলশ্রুতি বা একটা ভালো দিক অবশ্যই ক্রেতারা আগামী দিন পাবে, কিন্তু এটাকে ফাইনালাইজ করতে গেলে, এটা সবার কাছে পৌঁছে দিতে গেলে হয়তো একটু সময় লাগবে। বাট ক্রেতারা এবং করটা সেন্ট্রালাইজ হবে, ভারতবর্ষের মূল রাজকোষে গিয়ে ঢুকবে এবং সেখান থেকে দেশের একটা উন্নয়নশীল পরিবেশ তৈরি হবে বলে এটা আমরা আশা করছি। এবং যারা এই কেন্দ্রীয় স্তরের যে সেন্ট্রালাইজ গভর্নমেন্ট যেটাকে ডিসিশন নিয়ে এটা করেছে, সব রাজ্যের মতামত নিয়ে সেই জায়গা থেকে এটাই আমরা আশা করতে পারি যে পণ্য পরিষেবা কর সেন্ট্রালাইজড হবে, অভিন্ন এককভাবে পণ্য পরিষেবা কর যে কেন্দ্রীয় সরকার নিতে চাইছে, সেটা এইভাবেই তার ফলশ্রুতি আগামী দিন ভারতবাসী দেখবে।
ভারতের অর্থনৈতিক সংস্কারের মধ্যে কর ব্যবস্থার সংস্কার সবচেয়ে বড় বলে দাবি করছে বিজেপি। তবে সংসদের সেন্ট্রাল হলে জিএসটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান বা অধিবেশন বয়কট করছে কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো, এর কারণ কি?
বয়কট করার কারণ হচ্ছে যে কংগ্রেসের একটা মূল বক্তব্য, কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছে। তারা বলছে, একটা পক্ষ বলছে যে এই যে জিএসটি লাগু করার ভাবনা একসময় তদানীন্তন ইউপিএ গভর্নমেন্টেরই, কিন্তু যেভাবে এটাকে বিজেপি যেভাবে হাইলাইট করে, বিজেপি মানে যেহেতু কেন্দ্রে বিজেপির সরকার এনডিএ ক্ষমতায় রয়েছে, তারা যেভাবে জিনিসটা বলছে এটা আমাদেরই উৎস, আমরাই এটা তৈরি করেছি, সেই জায়গা থেকে এরা দ্বিমত দেখা দিচ্ছে এবং তারা বলছে সেই কারণেই আমরা এটা বয়কট করব। কিন্তু কংগ্রেসেরই একটা পক্ষ বলতে চাইছে, যারা কেন্দ্রীয় নেতৃত্ব, যেহেতু এটা আমরাই এটা প্রবক্তা, সেই জন্য শুরুতে এই জাতীয় ঐতিহাসিক ভাবে যে জিনিসটা লাগু হতে যাচ্ছে ভারতবর্ষের সংসদে সেন্ট্রাল হলে, সেইখানে আমরা একটা সাক্ষী থাকার দরকার, সেটা না থাকলে আমরা একেবারে হুটআউট হয়ে যাব। মানে বিষয়টা হচ্ছে এরকম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রথম ধাপে এটা বলেছিলেন, এটাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমাদের দেশে ছোট ব্যবসায়ীরা আতঙ্কিত, ওষুধ, স্বর্ণশিল্প, বস্ত্র, অন্যান্য রাজ্য, রাজস্থান, গুজরাট সব জায়গা থেকে একটা আতঙ্কিত, যেমন অলরেডি গুজরাটে একটা কাপড় ব্যবসায়ীরা একটা 3 দিনের ধর্মঘট ডেকেছে, তো সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল সিপিএমও বলেছে আমরা যাব না, সিপিএম এর একটা পক্ষ, দক্ষিণ ভারতের একটা পক্ষ, আমাদের রাজ্যের যেমন সিপিএম বলেছে যাবে না, কিন্তু দক্ষিণ ভারতের সিপিআইএম পার্টি তারা বলেছে যে আমরা এখানে থাকবো। সকলেই বিষয়টা নিয়ে দ্বিধা বিভক্ত জায়গায় রয়েছে, তারা বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক কারণ দেখাচ্ছে যে আমরা এই কারণে যেতে পারছি না, আমরা এই কারণে যাব না, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছে সবাই আসুন, এটা শুধু কোনো দলের কাজ নয়, এটা দেশের অর্থনীতির পরিকাঠামোর উন্নয়নে এটা একটা অন্যতম পদক্ষেপ, সব রাজনৈতিক দলকেই তারা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু রাজনীতির জায়গা থেকে তো থাকলে তারা কেউ না কেউ তো ভাববে যে এটা ওরা করলো আমরা করতে পারলাম না, বা এটা একটা যা থাকে, সেই কারণেই এটা প্রকৃত কোনো কারণ সেরকম ভাবে উঠে আসছে না, কিন্তু যাবো না, এটা রাজনৈতিক এজেন্ডা, যাবো না আমরা, আমরা বয়কট করছি, এরকমই বলা যায়।
রাজনৈতিক সুবিধা পাওয়ার কোনো একটা বিশেষ পন্থা বলা যেতে পারে কি?
অবশ্যই, মানে তার কারণ হচ্ছে যদি এটাকে মানে ফ্লপ না হয়, যদি এর একটা ফলপ্রসূ ভালো দিক আগামী দিন ভারতবর্ষী পেয়ে যায়, তাহলে তো ন্যাচারালি ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা, তো যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, তারা তো এটা ফল ভালো রাজনৈতিক ফায়দা তো তারা পাবেই।
জিএসটি কর ব্যবস্থার এই সংস্কারের ফলে আপনি যেমনটি বলছিলেন যে ব্যবসায়ীদের মধ্যে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে, কিন্তু এই সংস্কারের ফলে কি ধরনের সুবিধা তারা লাভ করবেন?
ব্যবসায়ীরা সুবিধা পাবে বলতে, যে ব্যবসায়ীরা যে আতঙ্কিত দিকটা, ধরুন একটা প্রোডাক্টের দাম 10 টাকা, একজন একটা খুচরো ব্যবসায়ী, তার একটা দোকান আছে, সে কাউন্টার থেকে একটা প্রোডাক্ট 10 টাকা সে বিক্রি করছে, তার মানে ধরে নিতে হবে সে জিনিসটা 8 টাকায় কিনে নিয়ে সে 10 টাকায় বিক্রি করছে, এই 10 টাকার উপরে ধরুন 1 টাকা সে ট্যাক্স দিচ্ছে, কিন্তু 8 টাকায় সেই ব্যবসায়ী যখন কিনে নিয়ে আসছে মানে ডিলারের কাছ থেকে, মানে সেই কাউন্টারে বসে 10 টাকায় বিক্রি করছে, 10 টাকার উপরে সে 1 টাকা ট্যাক্স লাগাচ্ছে, এটা আমি এক্সাম্পল বলছি, সে তার ছোট ব্যবসায়ী, তার সে তার এই ছোট মাথা 8 টাকা 10 টাকায় বিক্রি করবো, 1 টাকা ট্যাক্স, আমার 2 টাকা লাভ, কিন্তু সে ভাবছে এই মালটা যেখান থেকে তৈরি হয়ে আসছে, একেবারে কাঁচা মাল, যেখান থেকে এর উৎস, সমস্ত কিছু ট্যাক্সটাই একটা জায়গায় গিয়ে চাপবে, সেটা হচ্ছে কাউন্টারে যে বসে বিক্রি করবে, সে ভাবছে আমি তো মাত্র 1 টাকা ট্যাক্স নিতাম, এখন আমাকে যদি 3 টাকা 4 টাকা ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় তাহলে মনে হবে যেন আমি দামটা বেশি নিচ্ছি, কিন্তু ছোট ব্যবসা এই জায়গাটা থেকে আতঙ্কিত, যে মালটা আমি 10 টাকায় বিক্রি করতাম আর 1 টাকা ট্যাক্স লাগতো, সেই জায়গা জিনিসটা যদি আমি 14 টাকায় বা 15 টাকায় বিক্রি করি তাহলে কি আমার মালটা বিক্রি হবে? সাধারণ মানুষ এসে প্রশ্ন আমাকে করবে, পাবলিক ডিলিংসটা যেখান থেকে বেশি হয়, কিন্তু কারখানা, কাঁচামাল, চাষির ঘর থেকে জিনিসটা আসছে, সে পাবলিক ডিলিংস তো সেখানে হচ্ছে না, সেই জন্যে ছোট ব্যবসায়ীরা একটা আতঙ্কিত জায়গায় রয়েছে, কিন্তু এটা বুঝতে হবে যে ফাইনালি পাবলিক গুডস, গুডসটা তো মানুষ কাউন্টার থেকেই কিনবে, মানুষ একবারই ট্যাক্স দেবে, কিন্তু সেই ট্যাক্সটা একবার দিলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে না বেশি দিচ্ছে, কিন্তু আদৌ কিন্তু বেশি দিচ্ছে না, চাষির ঘর থেকে যখন যখন মালটা কেউ কেনে, সেখান থেকে যখন ফ্যাক্টরিতে যে বানায় যায় তারা যখন কেনে, সেখানে ট্যাক্স, এই ট্যাক্সগুলো তো দিতে হচ্ছে না, ন্যাচারালি 10 টাকার মালটা যখন আমরা কাউন্টার থেকে কিনছি সেটা তখন আমরা 8 টাকাতেই কিনবো, 8 টাকার উপরে আমরা ট্যাক্সটা চাপবে, এইটা মানুষকে বোঝাতে হবে, বুঝতে হবে, এটা সময় না গেলে এর ভালো দিক মন্দ দিক বোঝা যাবে না।
পরমাশিস ঘোষ রায়, জিএসটি নিয়ে সাধারণ মানুষের মতামত কি, তারা কি চিন্তা ভাবনা করছেন?
আমি দুজন সাধারণ মানুষ কলকাতার, তারা জিএসটি নিয়ে একটা মতামত তারা দিয়েছেন, তারা কি ভাবছেন জিএসটি নিয়ে। আমি প্রথমে,
আপনি কি একটু শোনাবেন আমাদের?
হ্যাঁ, আমি শোনাচ্ছি। প্রথমে যিনি বলেছেন তার নাম হচ্ছে পল্লব মুখোপাধ্যায়।
1 জুলাই 2017 থেকে পণ্য ও মসলা কর লাগু করার ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একথা প্রথমেই বলব যে এই কর সম্পর্কে অকারণ ভীতি ছড়ানোর প্রয়াস চলছে যা সর্বৈবভাবে নিন্দনীয়। পণ্য ও পরিষেবা কর প্রায় 17 প্রকারের করকে প্রতিস্থাপিত করে আরো কম দামে পণ্য ও পরিষেবাকে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার এক যুগান্তকারী প্রয়াস বলে অত্যুক্তি হবে না।
আর একজন বলেছে, সেও একজন সাধারণ ক্রেতা, শিক্ষিত সায়েন্সের অধ্যাপক শিবাজি পাল, সেও একটা প্রতিক্রিয়া দিয়েছে,
আমাদের শোনাবেন। সাধারণ মানুষের মতামত শুনলাম। তো পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করছেন জিএসটির উদ্বোধনী অনুষ্ঠান, সে সম্পর্কে কিছু বলবেন কি?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে নিজেদের বয়কট করবেন। সামগ্রিকভাবে নতুন করকাঠামো জারি হলে আগামী 6 মাস ইমপ্লিমেন্ট হতে সময় লাগবে, এই সময় চূড়ান্ত বিভ্রান্তি সৃষ্টি হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পী, মমতার এটাই বক্তব্য। ওষুধ বাজারে স্বর্ণ ব্যবসায় একটা সমস্যা তৈরি হবে, এইসব কথা ভেবে বলে এটা আরো সময় নিয়ে করা উচিত ছিল, এটাই হচ্ছে মমতার মূল বক্তব্য। বললো নোট বাতিলের সময় এই সমস্যা তৈরি হয়েছিল, সাধারণ মানুষ অনেক ক্ষতি হয়েছে, এই কারণেই মূলত এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বয়কট করছেন।
পরমাশিস ঘোষ রায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
ভারতের গোর্খাল্যান্ড আন্দোলনের সর্বদলীয় বৈঠকে সাধারণ ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বৃহস্পতিবার কালিম্পং এ গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হল পাহাড়ে বন্ধ চলতেই থাকবে অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মোর্চা নেতা বিনয় তামাং। স্থির হয়েছে গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত প্রতিটি দলের তরফেই 2 জন করে প্রতিনিধিকে নিয়ে গঠিত হবে মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি। তারা আবার 6ই জুলাই বৈঠকে বসবে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা স্থির করতে। এদিনের 5 ঘন্টা দীর্ঘ উত্তপ্ত বৈঠকে বিতর্ক চলে প্রধানত বন্ধ চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। বন্ধ শিথিল করে পাহাড়ের মানুষকে অন্তত খাওয়া দাওয়ার রসদ সংগ্রহের সুযোগ দেওয়া উচিত, এমনও মত ছিল অনেকের, কিন্তু চরমপন্থী মতই শেষ পর্যন্ত গৃহীত হয়। তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলি ছাড়া পাহাড়ের আর সমস্ত দল এদিনের বৈঠকে উপস্থিত ছিল। অচল অবস্থা অতএব চলতেই থাকবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা বিল নিয়ে চলছে নানা রকম আলোচনা। ওবামা কেয়ার খ্যাত আগের সরকারের স্বাস্থ্যসেবা আইন বাতিল করেন, নতুন প্রশাসনের নতুন প্রস্তাবিত আইন পাশ করার নানা প্রচেষ্টা চলছে। এসব নিয়ে আলোচনা শুনুন রোকেয়া হায়দার, শেগুফতা নাসরিন খুইন ও সেলিম হোসেনের।
প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা কেয়ারটাকে যেভাবে পরিবর্তন করে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি শেষ পর্যন্ত হয়নি। তো আমরা যা দেখেছি যে বিশদ আলোচনা হলো সেনেটে, সেনেটে পাঁচজন সেনেটার দ্বিমত প্রকাশ করেছেন এবং 4 জুলাই ছুটির আগে এই বিলটি স্বাক্ষরিত হবে, ট্রাম্প কেয়ার হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, নতুন একটি বিল আসবে, সেটি আর হলো না। তো সর্বশেষ পরিস্থিতি ওবামা কেয়ারের পরিবর্তন হলো না যে, সর্বশেষ পরিস্থিতি কী হলো?
প্রথমে যেটা উল্লেখ করতে হয়, যখন এই বিলটি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, যেটা রিপিল অ্যান্ড রিপ্লেস বলে যেটা রিপাবলিকানরা তাদের ভোটারদের কাছে বলে এসেছেন,
এখন নির্বাচনী অভিযান থেকে
এটাই ছিল তাদের একটা মুখ্য একটা বিষয় যেটার উপর তারা অনেকেই মনে করেন যে ভোট পেয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এখন এটার, যেটা আগে তারা বলেছিল যে ঠিক আছে করো, কিন্তু এখন কিন্তু
সেই সমর্থনটা
জোরালো নেই। কারণ একবার যদি আপনি একটা সুবিধে দেন, সেটা কেড়ে নেওয়া কিন্তু অনেক
অত সহজ নয়। তাছাড়া আমেরিকাতে কিন্তু অনেকেই মনে করেন স্বাস্থ্য পরিচর্যার যে ব্যয়ভার সেটা বিপুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। সেলিম,
আসলে প্রথম যখন ওবামা কেয়ার বাতিলের জন্য রিপাবলিকানরা চেষ্টা করেছিল, আপনারা সবাই জানেন, সেটা ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটতে যাচ্ছে আমার মনে হয়, যে আপনি যেটি বললেন যে এই 4 জুলাইয়ের আগে, হ্যাঁ 4 জুলাইয়ের আগে এটার সমাধান হচ্ছে না, তো এটা ইস্যুটা ঝুলে থাকবে। এবং ঝুলে থাকার পেছনে যে কারণ, সেগুলো প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে স্বাস্থ্যসেবা আইন সংস্কার করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে গোটা আমেরিকানরাই, তার সমর্থক যারা, তারা এটা খুব ভালোভাবে নেবে এবং ভবিষ্যতে তাকে সহায়তা করবে। কিন্তু না, এখন পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে ট্রাম্প সমর্থকদের ভেতরেও যে এটার পরিবর্তন হয়েছে সেটার আমি দু একটা প্রমাণ দিই। দীপক দোভাল নামে আমাদের একজন ভয়েস অফ আমেরিকার রিপোর্টার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অফ দ্য হাইওয়ে নামে একটা সিরিজ করেছিল, তো সেই সিরিজে আমি একেবারে গ্রাম অঞ্চলের কয়েকজন রিপাবলিকান সমর্থকের ইন্টারভিউ পড়েছি। তারা প্রত্যেকে বলেছে হেলথ কেয়ার এবং অভিবাসন ইস্যুতে তারা একমত নন, যা এখন এই প্রশাসন করছে। তো আমার মনে হয় এরকম লক্ষ লক্ষ আমেরিকান চান না যে হেলথ কেয়ার এইভাবে সংস্কার করা হোক।
তারা তো সাধারণ মানুষের সমর্থন নিয়েই কংগ্রেসে এসেছে,
অবশ্যই। এখন
আর একটা কথা উল্লেখ করতে হয়, যখন প্রথম অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার হয়েছিল ওবামা কেয়ার, তখন অনেক শুনানি হয়েছে, অনেক আলোচনা হয়েছে এবং সেটা পাশ হয়েছে,
তারপর সেটা কার্যকর হয়েছে।
কিন্তু এবার দেখা গেল যখন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটা পাশ হলো, তখন কিন্তু
স্বচ্ছতা ছিল না,
কিন্তু সেটা আরো বেশি স্বচ্ছতার অভাব দেখা গেল সেনেটে। অনেক প্রতিনিধি পরিষদের সাংসদরা বলেছেন যে না, আমরা ভালো করে পড়িনি বিলটি, কিন্তু যেহেতু পাশ করাতে হবে তারা পাশ করিয়েছে, যেহেতু রিপাবলিকানদের সংখ্যা বেশি প্রতিনিধি পরিষদে। যাই হোক, বিলটা পাশ হয়েছে এবং সেনেটে গেছে, কিন্তু সেনেটে যেই হিয়ারিংটা হওয়ার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি।
এবং সেই দৃশ্যটি এখন মনে পড়ে যে শত শত মানুষ এসেছেন প্রতিবাদ জানাবার জন্য, এমনকি হুইল চেয়ারে করে মানুষ এসেছেন সেখানে কংগ্রেসের সামনে প্রতিবাদ জানাতে, যে না, এই বিল যাতে যেভাবে পরিবর্তন করা হচ্ছে, যেভাবে কার্যকরের ব্যবস্থা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের অধীনে, তা যাতে না হয়।
কারণ অনেক সেনেটররা, যিনি মিচ ম্যাকনেল, যিনি সেনেটের প্রধান, এটা একটা গোপন রুদ্ধদ্বার বৈঠকে তারা আলোচনা করেছে,
সেটাই তো, যে স্বচ্ছতা ছিল না,
একেবারেই স্বচ্ছতা ছিল না, তাই কেউই জানতো না। আমার মনে আছে টেলিভিশনে একটা ইন্টারভিউতে দেখেছি রিপাবলিকান একজন ঊর্ধ্বতন সেনেটার, উনি বলছেন আমি এটা সম্পর্কে কি মন্তব্য করব, আমি তো কিছুই জানি না, আমি যদি নাই জানি একটা বিল সম্পর্কে তাহলে আমি কি বলবো।
ওবামাকে আর আপনি বললেন যে অনেক পরিকল্পনা করে, অনেক আলোচনা করে ওবামাকে আর করা হয়েছিল, তারপরে ওবামাকে আর পরবর্তীতে অনেক খুঁত বেরিয়েছে, রিপাবলিকানরা নানান রকম সমালোচনা করেছেন, তারপরেও কথা ছিল রিপাবলিকানরা অনেকে, ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে ওবামা কেয়ার থেকে কিছু অংশ, ভালো ভালো কিছু অংশ আমরা রাখবো, রেখে তারপরে করবো। তারপরেও তাড়াহুড়ো করে ট্রাম্প কেয়ার, যেটাকে বলা হচ্ছে আর কি, যে প্রপোজালটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে বলা উচিত ছিল, সবাইকে জানানো উচিত ছিল,
এবং তার জন্যই 4 জুলাইয়ের আগে এটা কার্যকর, মানে স্বাক্ষরিত হতে পারলো, সেনেটে বিতর্ক হলো, সেটাতে দ্বিমত রইল, এবং সেনেটরদের ডেকে তিনি কংগ্রেসের সবাইকে, সদস্যদের ডেকে সেখানেও বৈঠক করলেন হোয়াইট হাউসে, তারপরেও সমাধান হলো না।
কারণ এখন ভোট গ্রহণ হয় এই সময়, যেটা তারা বুঝতে পেরেছেন যে যদি এখন ভোট গ্রহণ হয় যে ভোটের সংখ্যা প্রয়োজন সেটা তারা পাবে না, কারণ পাঁচজন রিপাবলিকানই বলেছেন যে তারা এটাকে সমর্থন করবে না।
একটা বড় কারণ হচ্ছে যে ওবামা কেয়ার বাতিল হওয়ার পরে এখন যদি ট্রাম্প কেয়ার পাস হয়, যে 22 মিলিয়ন যাকে বলা হচ্ছে লোক স্বাস্থ্য সেবা,
2 কোটি 20 লক্ষ
লোক কিন্তু যারা ওবামা কেয়ারের সেবায় রয়েছেন তারা একেবারে ইনস্ট্যান্টলি কিন্তু হেলথ কেয়ারের সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা একটা বিরাট ইস্যু।
এবং তারা এই যে সুবিধা পেয়েছেন তারা যদি বঞ্চিত হন, আসলে তাদের তো পাওয়া উচিত, সাধারণ মানুষের নাগালে থাকা উচিত। এখন দেখা যাচ্ছে বারবার যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি, বিশদ আলোচনায় দেখছি, যে ওবামা কেয়ার থেকে এখন পরিবর্তন করে যদি নতুন বিলটি কার্যকর হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এবং ধনীদের সহায়ক হবে এটা।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এই শুনানিটা এখন হলো না, ভোট গ্রহণটা হলো না, আর যেহেতু 4 জুলাইয়ের
ছুটি এসে গেল
স্বাধীনতা দিবস, এই প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সদস্যরা সবাই যাবেন নিজ নিজ এলাকায়
এবং সেখানে
কিন্তু মানুষের কথা শুনতে হবে, তাদের
তাদের মতামত প্রকাশ করবে
এবং সেইখানে এই কারণেই কিন্তু তারা 4 জুলাইয়ের আগে করতে চেয়েছিলেন, যাতে এই লবিটা না হয় বা ওই লোকজন যাতে তাদের মতামত প্রকাশ করতে না পারে, কারণ এই প্রতিনিধি সদস্যরা কিন্তু তখন নিজেদের নির্বাচনে কি হবে, কারণ তাদের যখন তখন তাদের কথাই শুনতে হবে।
যাই হোক, অনেক কথা বিবেচনা করে
আরেকটা কথা বলতে চেয়েছিলাম যে এআরপি ডেমোক্র্যাটদের পক্ষে, কিন্তু এআরপি হচ্ছে শীর্ষ বিশাল একটা সংগঠন, যারা বর্ষিয়ানদের একটা সংগঠন, বর্ষিয়ানদের প্রতিনিধিত্ব করেন এবং তারা কিন্তু ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন এবং ওবামা কেয়ারের পক্ষে তারা।
যাই হোক, আজকে আমাদের আলোচনা তো শেষ করতে হয়, কারণ পরবর্তীতে কি দাঁড়াবে সেটা 4 জুলাইয়ের এই ছুটি শেষ হলেই আবার বিতর্কের যে সূচনা হবে সেটা আমরা শ্রোতাদের শোনাবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের বৈঠকে। দুই নেতাই বৈঠককে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস ব্যুরো প্রধান স্টিভ হারম্যানের তথ্য নিয়ে। ট্রাম্প মোদি বৈঠক সম্পর্কে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান নুরুদ্দিনের সাক্ষাৎকারের উপর রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প মোদী বৈঠকের পর একে অত্যন্ত সফল এবং অর্থবহ বলে উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করেছেন তিনি। বৈঠকে নিরাপত্তা বিষয়টি ছিল মূল আলোচ্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র এবং ভারত গোয়েন্দাসহ নিরাপত্তা কর্মসূচিতে সহযোগিতার সম্পর্ক আরও বাড়াবে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
For both President Trump and myself is to protect our societies from global challenges like terrorism. And because our aim is the strengthening of India and the USA, two great democracies in the world.
President Trump ebong amar kache pradhantomo ebong sobcheye guruttopurno bishoy hocche jongibad o sontrasher moto somoshya gulo theke amader samaj o nagorikderke surokkha nishchit kora ebong amader lokkho hocche bisher sarbobrihot ei dui ganotantro Bharat o Juktorashtro ke aro shoktishali kora। President Donald Trump bolen eki dhoroner somoshya mokabela kore sontras o jongibad ke porasto kore onnanno bohu desher kache Juktorashtro o Bharat একটি উদাহরণ সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আমরা র্যাডিক্যাল ইসলামপন্থী সন্ত্রাস নির্মূল করব। নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে একত্রিত করে একটি মাল্টি বিলিয়ন ডলার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতকে নজরদারি ড্রোন প্রদান করবে যা ভারতীয় নৌবাহিনী ব্যবহার করবে বলে বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই হচ্ছে সেনা যন্ত্রাদি প্রস্তুতে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভারত এটা বুঝতে পারায় তিনি ভারতের প্রশংসা করেন।
And there's nobody makes military equipment like we make military equipment. Nobody even close, so we want to thank you very much.
তিনি বলেন, সেনা সরঞ্জামাদি আমরা যত ভালো তৈরি করি তেমন আর কেউ করে না, এমনকি আমাদের কাছাকাছিও কেউ নেই। আমরা ভারতকে ধন্যবাদ জানাই। ট্রাম্প মোদি বৈঠক সম্পর্কে উর্দু বিভাগের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওয়েলস স্কুল অব ফরেন সার্ভিসেসের ইন্ডিয়ান পলিটিক্সের খলিফা অধ্যাপক ইরফান নুরুদ্দিন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই ভোটারদেরকে বোঝাতে চান যে জঙ্গিবাদ নিরসনে তাদের অবস্থান অত্যন্ত শক্ত।
I believe so. I think this is a tough time for Pakistan, given Mr. Modi's pressure to show results in India, that he is being tough on terrorism. And of course, for Mr. Trump, who has built an entire brand as being the person who's going to go fight terror, it's an easy win for him to give India. In the defense bill that was authorized by Congress in late December, Pakistan continues to get massive economic aid, but for the first time in a while there's also now this need for a certification.
বলেন, বৈঠকে H1B ভিসা নিয়ে আলোচনা হয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প খোলামেলাভাবে ভারতীয়দের জন্য এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন। তবে আমলা পর্যায়ে প্রশাসনিক বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে।
That is probably going to be discussed in private.
Okay.
And so for Mr. Trump, think about yesterday. He gets both a win in the Supreme Court that his travel ban gets sort of reinstated, at least in part. For him to concede on H-1B in public would be a massive loss for him. He's not going to do that. And I think Mr. Modi and his team understands that. And so they'll put pressure, a lot of pressure, I imagine.
Donald Trump ebong Narendra Modir boithoker shafollo hocche Trump dekhate cheyechen je tini Chiner proti kothor ar Modi dekhate cheyechen Pakistan protirodhe Bharoter proti America-r সমর্থন রয়েছে।
I would say the successes outnumber the failures, right? Okay. So the successes are that Mr. Trump gets to show that he's tough on China. In the communique, there's a statement about North Korea, to which India now has agreed. So one, that's a good thing for Trump. And for India, of course, all the language is tough on Pakistan, including earlier in the day, the announcement by the State Department that Syed Salahuddin would be designated a global terrorist. So Mr. Modi gets to go back and say, I've got America on my side, we're isolating Pakistan. The limitations, I wouldn't call them failures because expectations were very low, is that there's very little by way of specifics on the economy, very little by way of specifics on energy cooperation, and a lot of other issues that are going to be important for the long-term relationship.
তবে অর্থনৈতিক সহযোগিতা এবং নীতি প্রণয়ন বিষয়ক কিছু হয়েছে কিনা তা পরিষ্কার করে বলা হয়নি ওই বৈঠকের পরে। এই বৈঠকের সাফল্য কি এমন প্রশ্নে তিনি বলেন, মোদি এবং ট্রাম্প দুজনেই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী।
They are both nationalists and unapologetically so. Mr. Modi understands that his currency is twofold. One, to show that he can grow India's economy, but on the other hand, his constituency is Hindu nationalist. There's a lot of anti-Muslim rhetoric among parts of his party. He himself, as Prime Minister, hasn't indulged, but lots of others do. Of course, for Mr. Trump, anti-Muslim rhetoric is not something he's averse to. He's also a nationalist, so one could imagine a certain partnership
Narendra
there.
Narendra Modi ebong Donald Trump dujoni jatiyotabadi chetonay bishwashi. Jatiyotabadi janogon ebong Muslim birodhira tader dujonkei samarthon koren. Tader dujoneri achoroner moddhe je samonjoshyopurno byapar royeche তাতে তাদের দুজনের মধ্যে শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক হতে পারে বলে ধারণা পোষণ করেন অধ্যাপক ইরফান নুরুদ্দিন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ব্রিটেনের গবেষকরা দেখিয়েছেন জেনেটিক ম্যানিপুলেশন কিভাবে পার্কিনসন রোগের প্রতিরোধ অথবা তার লক্ষণকে কমিয়ে আনতে পারে। ঠিক কী কারণে ব্রেনের নার্ভসগুলো মারা যায় সে বিষয়টি গবেষকরা আরও বিশদভাবে জানতে পেরেছেন। ফেইথ লেপেডাসের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ।
পার্কিনসন রোগটি হচ্ছে একটি বাড়ন্ত স্নায়বিক ব্যাধি যেটা মস্তিষ্কের সাথে পেশির সংযোগের উপর প্রভাব ফেলে চলে। মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের কোষগুলোর মৃত্যুর কারণে রোগী ধীরে ধীরে তার চলাফেরা, বাকশক্তি এবং বোধশক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জিন এবং তাদের পরিবর্তন কীভাবে সেই প্রক্রিয়ায় প্রভাব ফেলে তা নিয়ে ইউনিভার্সিটি অব লেস্টার ডার্সোফিলা পর্যবেক্ষণ করেছে, যাকে আমরা মাছি বলেই জানি। ইউনিভার্সিটি অব লেস্টারের বিষবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মিগুলি মার্টিনসন বলছিলেন,
We are interested in what causes this loss of neurons, and we use the fruit fly to model the early events associated with neuronal death.
আমরা দেখতে উৎসাহী কিভাবে স্নায়ুর ক্ষয় ঘটে, আর এজন্য মাছিকে মডেল হিসেবে ধরে নিয়ে স্নায়ুজনিত মৃত্যুকে পর্যবেক্ষণ করছি। এই গবেষণা কোষের শক্তির উৎস মাইটোকন্ড্রিয়ার দিকে দৃষ্টি রাখছেন তারা। অধ্যাপক মার্টিনসন আরও বলছিলেন,
We have found that a particular organelle, mitochondria, which are the energy power packs inside cells, are defective.
কোষের বিশেষ অংশ মাইটোকন্ড্রিয়া, যেটা কোষের ভেতরের শক্তির আধার, মস্তিষ্কে পার্কিনসন রোগের ফলে অকেজো হয়ে পড়ে। আমরা খুঁজে পেয়েছি কিভাবে মাইটোকন্ড্রিয়াকে পুনরায় শক্তিশালী করে মাছির মস্তিষ্ককে উদ্ধার করে স্নায়ুতান্ত্রিক মৃত্যু রোধ করা যায়। গবেষকরা এমন একটি জিনকে খুঁজে পেয়েছেন যেটা কোষের শক্তি বন্ধ এবং চালু করতে দায়ী, কিন্তু পার্কিনসন রোগের নিরাময়ের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উন্নতির জন্য আরও অপেক্ষা করতে হবে। অধ্যাপক মার্টিনস বলছিলেন,
Our findings do not mean that we have found a cure for Parkinson's disease, but we are hopeful that some of the agents that
আমাদের গবেষণায় প্রাপ্ত ফলাফলের মানে এই নয় যে আমরা পার্কিনসন রোগের নিরাময় করতে পারব, কিন্তু আমরা আশাবাদী যে আমরা খুঁজে পেয়েছি সে সমস্ত উপাদান যা পার্কিনসন রোগ প্রতিরোধে স্নায়ুকে সুরক্ষা দিতে পারে এবং এই রোগের সূত্রপাতকে ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। পার্কিনসন রোগ চিহ্নিত করার 200 বছর পর এই রোগের গবেষণা আশাবাদ অব্যাহত রাখছে।
এবারে রয়েছে মিতালির আসর। আজকের মিতালির আসরে আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেকে এখনও ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছেন। সবাইকে আমরা বলছি আবার ঈদ মুবারক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরপর আমরা কিন্তু তিনজন শ্রোতা বন্ধু আছেন আমাদের লাইনে। ইমাম হোসেন আছেন চট্টগ্রাম থেকে, শম্ভু হাজরা তিনি রয়েছেন বাঁকুড়া থেকে পশ্চিমবঙ্গের, এবং শ্রীমা দে তিনি রয়েছেন ঢাকা থেকে। আপনারা তিনজন লাইনে আছেন? আচ্ছা, আজকে আসলে আপনাদের সাথেই কথা বলবো। তার আগে বলে নিই, আমরা গতকাল ভয়েস অফ আমেরিকা ভবনের ছাদ থেকে একটা ফেসবুক লাইভ করেছিলাম, আমি সরকার কবিরুদ্দিন এবং সেলিম হোসেন। কেউ দেখেছেন, কেউ হয়তো দেখেননি, এবং সেটার জন্যে আমরা অনেক মন্তব্য পেয়েছি। একজন লিখেছেন, খুব ভালো লাগলো সরকার কবিরুদ্দিন স্যারকে আমাদের নায়করাজ রাজ্জাকের মতো দেখাচ্ছে। ভাই, শুনে আমাদেরও খুব ভালো লাগছে। কবির ভাই এই মুহূর্তে নেই, তিনি শুনলে অবশ্যই খুশি হবেন। এবং আরেকজন লিখেছেন ফারুক ওয়াহিদ, এই আগের মন্তব্য করেছিলেন মোহাম্মদ বাশার, ফারুক ওয়াহিদ তিনি লিখছেন যে সরকার কবিরুদ্দিনের সিনেমা দেখেছিলাম বলাকা সিনেমা হলে। বাবা, এতদিনে মনে আছে, ভালোই। এবং তারপর আপনি ওনার সাথে দেখাও করতে গিয়েছিলেন। যাই হোক, আপনারা ফেসবুক লাইভে আমাদের দেখলেন জাকির রাজা, লিয়াকত আলী, সাইদা সাইদ, নুরুল ইসলাম হুদা, জুবের আহমেদ, মোহাম্মদ খালেদ হোসেন, তাজ মুরাদ, দেওয়ান বজরু চৌধুরী, সুমন হোসেন, নূর সাইদ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ মুসা দুবার লিখেছেন, এবং এই নিয়ে প্রায় 12,000 মানুষের কাছে পৌঁছেছে আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠান ভয়েস অফ আমেরিকা ভবনের ছাদ থেকে। তো আগামীতে এমন চমৎকার একটা চমক আপনাদের দেওয়ার আশা রইল। এবার যারা টেলিফোনে আছেন তাদের মন্তব্য আমরা শুনবো। প্রথমেই যাচ্ছি বাঁকুড়ায় শম্ভু হাজরার কাছে। আপনার বক্তব্য একটু বলবেন ভাই।
নমস্কার, প্রথমে আপনাকে নমস্কার জানাই, সীমা দে বাংলাদেশের এবং হোসেন সাহেব সবাইকে আমার নমস্কার জানাই। আমি জানাচ্ছি যে আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রঘুনাথনগর গ্রাম থেকে বলছি। এখানে ইন্টারনেটের সুযোগ সুবিধা নেই, একেবারে জিরো। তার জন্য আমরা সম্পূর্ণরূপে ভয়েস অফ আমেরিকা শুনতাম। 14 সাল থেকে আমরা ভয়েস অফ আমেরিকা শর্ট ওয়ার্নে পাচ্ছি না, একথা আমি 15 সালের কলকাতার সম্মেলনে জানিয়েছিলাম। এবং
আমার মনে আছে, আমার মনে আছে সেই চিঠিও আমরা পৌঁছে দিয়েছি কর্তৃপক্ষকে। শম্ভু হাজরা, আমি বলছি যে আমরা বাংলা বিভাগ থেকে, আমরা নিজেরা মনে করি যে আমাদের সব অনুষ্ঠান প্রচার পরিবেশনার সব তো আপনাদেরই ভালো লাগার জন্য, তো আপনাদের কাছে যদি না পৌঁছতে পারি তাহলে তো আমাদের সেটা ব্যর্থতা। এবং আমরা আমাদের কর্তৃপক্ষকে বারবারই বলে যাচ্ছি, তো আশা করছি দেখি কি হয়, কোনো একদিন হয়তো একটি শর্ট ওয়েভ ফিরে পাবো।
আমাদের কাছে এটা অত্যন্ত দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে দিদি, বর্তমানে দয়া করে শর্ট ওয়ানে দেওয়ার চেষ্টা করুন, বা ডাইরেক্টরকে আমি অনুরোধ করে জানাচ্ছি তিনি যেন এই ব্যবস্থাটা করেন আমাদের মুখে, আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে বাস করি।
অবশ্যই আপনার এই মন্তব্য তার কাছে পৌঁছে দেবো, এই রেকর্ডিংটা আমি তার কাছে পৌঁছাবো। এর মধ্যে আমি সীমাদের কাছে যাচ্ছি তার বক্তব্য শোনার জন্য। হ্যালো,
খুব হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে এরকম একটি সুযোগ পেয়ে। প্রবাসে যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা।
আপনি তো ঢাকা থেকে বলছেন তাই না?
জি আমি ঢাকা থেকে বলছি।
আচ্ছা ঢাকায় কোথায় আপনি?
আমি ঢাকায় মগবাজারে থাকি।
আচ্ছা,
তো বেশ, এখানে ছুটির একটা আমেজ চলছে।
হ্যাঁ এখন তো ঈদের আমেজ এখনো শেষ হয়নি।
হ্যাঁ সবাইকে শুভেচ্ছা।
আচ্ছা আপনাকে ধন্যবাদ। আপনি কখনো ভয়েস অফ আমেরিকা শোনেন?
বিভিন্ন রকম ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যেভাবে বিভিন্ন রকম নিউজ যখন প্রচার হয় পড়ি দেখি, নিয়মিত শোনা হয় না।
আচ্ছা যাই হোক, যেটুকুই শুনেন কেমন লাগে?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো লাগে। আর এই মিতালি অনুষ্ঠানটাও বেশ ভালো, এখানেও এই যে সবার সাথে একটা ইন্টারঅ্যাকশন, সরাসরি একটা কথা বলার সুযোগ এসে
যায়।
আজকে একটা সুযোগ পেলাম সবাইকে, মানে যারা শুনছে ওখানেও যারা শুনছে, আত্মীয় পরিজন পরিচিত যারা আমাদের, যদি কেউ থেকেও থাকে অনেক বেশি হয়তো পাওয়া মনে হবে, সবাইকে দিয়ে শুভেচ্ছা পৌঁছে দিতে পারছি, এটা বেশ ভালো লাগছে।
আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কাজ কর্ম পেশা সংসার সব নিয়ে আমাদের অনুষ্ঠান মাঝে মধ্যে শুনলেও আমাদের সেটা সার্থকতা। তবে আপনারা আমাদের ইমেল করতে পারেন, চিঠি লিখতে পারেন, আর টেলিফোনে তো আপনাদের টেলিফোন নাম্বার যদি পাঠান তাহলে আপনাদের সাথে অবশ্যই আমরা যোগাযোগ করে আপনাদের মতামত অন্যদের শ্রোতাকে অন্য শ্রোতাদেরকেও শোনাতে পারি। তো চট্টগ্রামে রয়েছেন ইমাম হোসেন। ইমাম আপনাকে তো অনেকদিন থেকেই চিনি এবং জানি যে সেই শ্রোতা সংঘ গঠন করে চট্টগ্রামে ফ্যান ক্লাব গঠন করে আপনারা কাজ শুরু করেছিলেন, তো সেই সমাজ কল্যাণমূলক কাজ কি কিছু হচ্ছে এখন?
ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনার মাধ্যমে সবাইকে আবার ঈদ মোবারক চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আসলে আমরা, আপনি জানেন, 1999 সাল থেকে আপনার সাথে আমরা কাজ করে এসেছি। আমাদের নওজোয়ান ফ্যান ক্লাবের মাধ্যমে এই যে বৃক্ষরোপণ শুরু হবে আমাদের বর্ষা, সবসময় বর্ষাকাঙ্ক্ষী আমরা বৃক্ষরোপণ করতে থাকি ইয়োদ্ধের নিয়ে, নওজোয়ান ফ্যান ক্লাবের মাধ্যমে সেটা আপনার উদ্যোগ নিয়ে এই বছরও করবো। অনেক বছর ধরে করে এসেছি আমরা। প্রতিবন্ধীদেরকে যে কম্পিউটার যে ট্রেনিং, এটা ফ্যান ক্লাব এবং আমাদের নওজোয়ান ফ্যান ক্লাব এটা সুযোগ করে দিচ্ছে যে কম্পিউটার ট্রেনিং নিতে অ্যাক্সেসিবিলিটি আছে। আর ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে আপনার মধ্যে জানিয়ে রাখি, সেটা আরো ডিটেলস করবো, যে লোকাল নলেজ লাইব্রেরি,
এখানে
বই এবং তথ্য পদ্ধতি ইন্ট্রোডিউস করবো ইন দ্য রুরাল লেভেলে।
আচ্ছা, তো
স্কুলের স্টুডেন্ট এবং কলেজের
স্টুডেন্ট, সেই খবর আপনার কাছ থেকে আগামীতে আপনার কাছ থেকে আরো জেনে নেব। ইমাম হোসেন আজকে ভালো লাগলো আপনাদের তিনজনের সাথে কথা বলে, শম্ভু হাজরা, সীমা দে, ইমাম হোসেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মিতালির আসরে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মিতালির আসর আজ এই পর্যন্তই,
আমাদের তিনজনকে সবাই, দুজনকে বাংলাদেশের, সবাইকেই ধন্যবাদ। আমার
ধন্যবাদ।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
আল-কায়েদার সিরীয় শাখা সহ সন্ত্রাসী গ্রুপগুলিকে বরদাস্ত করা বা সহযোগিতা করার অভিযোগে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরেইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র এই অঞ্চল ও তৎসহ বিশাল জনগোষ্ঠী সরাসরিভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার জন্য এখন উদ্বেগজনক। মিস্টার টিলারসন বলেন, সন্ত্রাসীদের জন্য সামরিক, আর্থিক ও মতাদর্শ ভিত্তিক সহায়তা বন্ধ করার সমন্বিত প্রয়াস নেওয়ার সঙ্গে সঙ্গে বৃহত্তর রাজনৈতিক মতামত প্রকাশের ক্ষেত্রে আমরা আরও বেশি আরও সফলতা আশা করব। দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল সদস্য দেশগুলিকে উন্মুক্ত সংলাপে অংশ নেবার সুযোগ করে দেয়। এই অঞ্চলে কোনো পার্টির তরফে তীব্রতর পরিস্থিতি আশা করা যায় না। পার্শ্ববর্তী দেশগুলির উদ্বেগের ব্যাপারে কাতারকে দায়িত্বশীল হতে আমরা আবেদন জানাচ্ছি। কাতারের এই অঞ্চলে বিভিন্ন গ্রুপগুলিকে সহায়তা দানের ইতিহাস রয়েছে, যারা রাজনৈতিক প্রকাশকে ভয়ঙ্কর প্রচারণা চালিয়ে সহিংসতায় রূপ দিয়েছে। কাতারের আমির আর্থিক সহায়তা বন্ধে এবং তার দেশ থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে সফলতা দেখিয়েছেন, তবে তাঁকে আরও অনেক কিছুই করতে হবে এবং তা অবশ্যই দ্রুত করতে হবে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশরকে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করতে আবেদন জানিয়েছে। এই নিষেধাজ্ঞা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক ব্যবসা লেনদেনের ক্ষেত্রে সমূহ ক্ষতির সৃষ্টি করেছে, যা কাতারের জনগণের জন্য এবং কাতারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জন্য দুঃখ দুর্দশা বয়ে এনেছে। যুক্তরাষ্ট্র কুয়েত কর্তৃক চুক্তির একটি শান্তিপূর্ণ মীমাংসা সাধনের এবং সামরিক, আর্থিক, নৈতিক ও মতাদর্শ ভিত্তিক সকল ধরনের সন্ত্রাসবাদ দূরীকরণে সাফল্য আনয়নের প্রতি তাদের সহায়তা ব্যক্ত করেছে। দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলকে অবশ্যই ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তাদের প্রত্যয় দেখাতে হবে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, আমাদের আশা এসব দেশগুলো পরিস্থিতি প্রশমিত করতে এবং একে অন্যের প্রতি যে দুঃখ দুর্দশা বয়ে এনেছে তার মীমাংসায় সর্বতোভাবে প্রয়াস চালাবে।
এতক্ষণ আপনারা শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইরাক আজ বলেছে যে তাদের সৈন্যরা মসুল শহরে বিধ্বস্ত ঐতিহাসিক মসজিদটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এই মসজিদে ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রধান স্বঘোষিত খলিফা হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। জঙ্গিরা গত সপ্তাহে 850 বছরের পুরনো আল নুরি মসজিদ এবং এর 45 মিটার লম্বা মিনারটি বিধ্বস্ত করেছে। 8 মাসের এই লড়াইয়ে সেখানে ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে। বিমান আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের স্থলবাহিনীর সমর্থনে ইরাকি সৈন্যরা মসুলের পশ্চিমাঞ্চলের পুরনো শহর থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের উৎখাত করতে লড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর কার্যত রাজধানী রাকা সম্পূর্ণ ঘিরে ফেলেছে। এর ফলে এই জিহাদি গোষ্ঠীর শহর ছেড়ে পালাবার শেষ পথটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তারা বৃহস্পতিবার জানায় যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ফোরাত নদীর দক্ষিণ তীরে দুটি গ্রাম দখল করে নেওয়ায় কার্যত আইএস এর পালানোর শেষ পথটিও বিচ্ছিন্ন হয়ে গেল। ওই নজরদারি সংস্থাটি আরও বলছে যে সিরীয় মরুভূমিতে এবং দের এজার প্রদেশে আইএস নিয়ন্ত্রিত এলাকায় রাকা থেকে যাবার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরু ব্যবসায়ী এবং যারা গরুর মাংস খায় তাদের উপর আক্রমণের নিন্দে করেছেন। ভারতে এই জন্যই মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এই বিষয়ে অবশেষে মিস্টার মোদি মুখ খুললেন। তিনি বলেন, গৌরক্ষার অজুহাতে মানুষ হত্যা সম্পূর্ণ অবৈধ কাজ। যুক্তরাষ্ট্র G20 শীর্ষ সম্মেলনের আগেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা সত্ত্বেও ইউরোপীয় নেতারা প্যারিস জলবায়ু চুক্তিতে তাঁদের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর আয়োজিত এক বৈঠকের পর আঙ্গেলা মার্কেল সংবাদদাতাদের বলেছেন যে G20 অংশগ্রহণকারীরা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী মাসের শীর্ষ সম্মেলনে তারা এ নিয়ে কথা বলবেন। মার্কেল সংবাদদাতাদের বলেন, অন্তত আমি জার্মানির পক্ষে এটা বলতে চাই যে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার এই সিদ্ধান্তের আমরা নিন্দে করছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কেলের বক্তব্যের প্রতিধ্বনি তুলে বলেন, ইউরোপীয় নেতারা প্যারিস চুক্তির ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ম্যাক্রো অবশ্য আরও বলেন যে একটি দেশকে আলাদা করে রাখার কোনো মানে হয় না। যুক্তরাষ্ট্র যে গ্রুপ অফ 20 জাতির সদস্য, তিনি তার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমসফকে হত্যার দায়ে মস্কোর একটি আদালত 5 জনকে দোষী সাব্যস্ত করেছে। নেমসফ রুশ সরকারের বিরোধী ছিলেন এবং বিশেষত মস্কো সরকার যে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছে তারও তিনি সমালোচনা করতেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনা শ্রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.